এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম, আলিফ লাম মিম। আল্লাহু نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الذين كفروا بآيات الله لهم عذاب والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstudybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstudybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
অমর মনীষী আল ফারাবি,
শ্রোতা বন্ধুরা, মুসলিম বিশ্বের গর্ব, সেরা দার্শনিক ও চিন্তাবিদ অমর মনীষী আল ফারাবির জীবন, ইতিহাস এবং জ্ঞান বিজ্ঞানে তার নানা কর্মকাণ্ড ও অবদান নিয়ে আমাদের সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ শুনুন এ ধারাবাহিকের সপ্তম পর্ব। পরিবেশনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ। গত পর্বের আলোচনায় আমরা আল ফারাবির চিন্তা, গবেষণা ও রচনা সামগ্রীর মাধ্যমে আরেক বিখ্যাত মনীষী ইবনে সিনার প্রভাবিত হওয়ার বিষয়ে আলোচনা করেছিলাম। তবে ইবনে সিনা ছাড়াও ফারাবি অন্যান্য মুসলিম চিন্তাবিদদেরও প্রভাবিত করেছেন, যাদের প্রতি খুব কমই দৃষ্টি দেওয়া হয়। তাদের মধ্যে একজন হলেন ইবনে মাসকুইয়ে, যার দুটি বই আল তাহারে ও তাহজিব আল আখলাকের কথা উল্লেখ করা যায়। ইবনে মাসকুইয়ে অ্যারিস্টটলের কাছ থেকে যা কিছু পেয়েছেন তা নিয়েছিলেন ফারাবির মাধ্যমে। ইবনে মাসকুইয়ে তাঁর রচনার ফারাবির নীতিশাস্ত্রকে ব্যবহার করেছেন। বলা যায় যে ইবনে মাসকুইয়ে তাঁর মধ্যপন্থী তত্ত্বে অ্যারিস্টটল দ্বারা সরাসরি প্রভাবিত ছিলেন, কিন্তু তাঁর সেই তত্ত্বের বিশ্লেষণে এবং তাঁর ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে তিনি সরাসরি ফারাবি দ্বারা প্রভাবিত ছিলেন। অন্য কথায় বলা যায়, ইবনে মাসকুইয়ের নীতিশাস্ত্র, বিশেষ করে সংযম, সৌভাগ্য ও বরকত তত্ত্ব ফারাবির মতামত ও চিন্তা দর্শন থেকে উদ্ভূত। উদাহরণস্বরূপ, তিনি সাহসিকতাকে রাগ বা ক্রোধ থেকে আসার শক্তির একটি গুণ হিসেবে বিবেচনা করেন এবং ন্যায় বিচারকে একটি কল্যাণ হিসেবে বিবেচনা করেন, যা জ্ঞান, সাহস ও পুণ্য, এই তিনটি গুণের মিলনের ফল।
এই প্রতিটি গুণের ব্যাখ্যা ইবনে মাসকুইয়ে এমনভাবে উল্লেখ করেছেন যেখানে ফারাবির গভীর প্রভাব রয়েছে। বিশেষ করে তিনি বিশ্বাস করেন যে এই গুণগুলো প্রশিক্ষণ ও অভ্যাসের মাধ্যমে অর্জিত হয়। অর্থাৎ তিনি বিশ্বাস করেননি যে এই গুণগুলো প্রাকৃতিক এবং সহজাত, তবে বিশ্বাস করেছিলেন যে সেগুলো অর্জিত বিষয় ঠিক যেমনটা বিশ্বাস করতেন ফারাবি। সত্যিকারের কল্যাণ সম্পর্কে বিশ্লেষণে ইবনে মাসকুইয়ে আল ফারাবি থেকেও স্পষ্ট ধারণা তুলে ধরেছেন। ফারাবির মতো তিনিও বিশ্বাস করেন যে চিরস্থায়ী সত্তা চিরকাল বেঁচে থাকে এবং যখন একটি সত্তা এমন পরিপূর্ণতার স্তরে পৌঁছে যে স্থায়ীভাবে যে কোনো উৎস থেকে অনুগ্রহ গ্রহণ করার প্রবণতা থাকে, যা তার জন্য সর্বোচ্চ মর্যাদা বয়ে আনে, আর এটাই চূড়ান্ত সুখ বা সৌভাগ্য। এছাড়াও ফারাবির মতো ইবনে মাসকুইয়ে বিশ্বাস করতেন যে যতক্ষণ পর্যন্ত এই স্তরগুলো তাদের লক্ষ্যের শেষ প্রান্তে পৌঁছেছে, ততক্ষণ পর্যন্ত পূর্ণ অর্জনের মাধ্যমে সুখ বা সৌভাগ্য অর্জন করা যায়, আর দিগন্তের এই প্রান্তটি হল ফেরেশতাদের প্রথম দিগন্ত, যা মানুষের ক্ষেত্রে সর্বোচ্চ স্তর।
যুক্তিবিদ্যার ক্ষেত্রে পোরফিরিয়াসের পর ফারাবি ছিলেন অ্যারিস্টটলীয় যুক্তিবিদ্যা তুলে ধরার ক্ষেত্রে বড় উদ্যোক্তা। তিনি মুসলিম বিশ্বে ও ইসলামী দর্শনে অ্যারিস্টটলীয় যুক্তিবিদ্যা স্থানান্তর করার ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন। তাই ফারাবির পর সব যুক্তিবিদই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ফারাবির দৃষ্টিকোণ থেকে যুক্তিবিদ্যা অধ্যয়ন করেছেন। এই যুক্তিবিদ্যার অংশ হচ্ছে অ্যারিস্টটলীয় যুক্তি, যা ফারাবিকে পরবর্তী মুসলিম মনীষীদের কাছে ফারাবির তত্ত্ব নামে পরিচিত করে তোলে। যাই হোক, অন্যান্য অনেক দার্শনিক ও ধর্মতাত্ত্বিক ফারাবির চিন্তা দর্শন ও তার গবেষণা কর্মের কথা উল্লেখ করেছেন। তাদের মধ্যে ইবনে রুশদ, গাজ্জালি, শাহরিস্তানি, ইবনে সাবাইন, ইবনে তাইমিয়া, হাজেম কারতাজনি, খাজা নাসিরুদ্দিন তুসি সোহরাওয়ার্দী, সৈয়দ আন্দালুসি, ইবনে বাজা খাজেরি, মীর দামাত, মোল্লা সাদ্র, শামসি গিলানি, আব্দুর রাজ্জাক লাহেজি, ফয়েজ কাশানি প্রমুখ চিন্তাবিদ ও মনীষীদের নাম উল্লেখ করা যায়।
এই চিন্তাবিদদের মধ্যে কেউ কেউ ফারাবির ভক্ত ছিলেন এবং কেউ কেউ, যেমন গাজ্জালি, শাহরিস্তানি, ইবনে বাখায়ে, ইবনে তাহমিয়া, ইবনে হাজার বা মোহাম্মদ বাকের মাজলেসি, ছিলেন ফারাবির শত্রু ও বিরোধী। তবে ফারাবিকে ইতিবাচক কিংবা নেতিবাচকদের দৃষ্টিকোণ থেকেই তারা দেখুক না কেন, উভয়ে ফারাবির মতামত ও চিন্তা দর্শনের দ্বারা প্রভাবিত হয়েছে। ফারাবির ভক্তরা নীতিশাস্ত্র ও যুক্তিবিদ্যায় ফারাবির বক্তব্যগুলোকে নিজেদের বইয়ে নিজেদের নামে চালিয়ে দিয়েছেন। যারা ফারাবির রচনাগুলো পড়েছেন এবং ব্যবহার করেছেন, তাদের খুবই কমই তাদের লেখায় ফারাবির নাম উল্লেখ করেছেন। ইমাম রাজি, শামসুদ্দিন সামরকান্দি এবং কুতুব রাজির মতো ব্যক্তিরা ছিলেন এমন ব্যক্তিত্ব যাদের যুক্তিবিদ্যার বইগুলো ফারাবির যুক্তি দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত। ফারাবির রচনার অনুকরণকারী এবং তার ভক্তদের মধ্যে অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের মধ্যে রয়েছে আবু হায়ান তোহিদি, আবু সোলাইমান সাজস্তানি, আবুল হাসান মোহাম্মদ আমেরি, জালালউদ্দিন মোহাম্মদ দাওয়ানি, গিয়াসুদ্দিন মনসুর দাস্তেগি, সুলতান উলামায়ে ইস্পাহানি এবং ইবনে খাতুন আমিলি।
এমন অনেক ব্যক্তিত্ব রয়েছেন যারা ইতিহাসে খুব একটা পরিচিত নন, আবার এমন অনেক অপ্রকাশিত পাণ্ডুলিপি রয়েছে যার মধ্যে ফারাবির চিন্তা গবেষণার গভীর প্রভাবের চিহ্নগুলো খুঁজে পাওয়া যায়। উদাহরণস্বরূপ, তুরস্কের আসাদ এফেন্দি লাইব্রেরিতে সংরক্ষিত জামাল ফালাসাফে মানি বিজুমা নামে 1418 নম্বর একটি পাণ্ডুলিপির কথা উল্লেখ করা যায়, যার লেখক তালকিস মোহাম্মদ বিন আলী বিন আবদুল্লাহ বিন মোহাম্মদ আল হিন্দি। এতে তিনি ফারাবির প্রচুর উদ্ধৃতি তুলে ধরেছেন। এছাড়া আমরা আবদুল্লতিফ বিন ইউসুফ বিন মোহাম্মদ বিন আলী বাগদাদির আন নাসিহাতিন আন নাস কাফে বইটির কথাও উল্লেখ করতে পারি, যেখানে প্লেটো ও অ্যারিস্টটলের দর্শনের উদ্ধৃতি উল্লেখ করার সময় লেখক ফারাবির মাধ্যমে ব্যাপক প্রভাবিত হওয়ার কথা উল্লেখ করেছেন।
ফেনোমেনোলজি, যুক্তিবিদ্যা, আধিবিদ্যা, ধর্মতত্ত্ব, নীতিশাস্ত্র এবং এমনকি প্রাকৃতিক বিজ্ঞানসহ ইহুদি দর্শনের অনেক বিষয়ে ফারাবির ব্যাপক প্রভাব অনেক গবেষকের দৃষ্টি আকর্ষণ করেছে। ফেনোমেনোলজি একটি দর্শন যা মানুষের ব্যক্তিত্বের বাস্তবতার প্রতি এবং তার ব্যাখ্যাগুলোর উপর মনোযোগ প্রদান করে। ফেনোমেনোলজি ক্ষেত্রে ফারাবির গুরুত্বপূর্ণ গ্রন্থ এসা আল উলুম, যা ইহুদি দার্শনিকদের সবচেয়ে বেশি মনোযোগ আকৃষ্ট করেছে এবং প্রায় 1200 থেকে 1400 খ্রিস্টাব্দের মধ্যে বেশ কিছু ইহুদি পণ্ডিতকে প্রভাবিত করেছে। এই পণ্ডিতের মধ্যে একজন হলেন জোসেফ বিন জুদাহ ইবনে আকনিন, যিনি ছিলেন মরক্কোর একজন ইহুদি পণ্ডিত। তিনি 1226 সালে মারা যান। জোসেফ বিন জুদাহ বিখ্যাত ইহুদি দার্শনিক মুসা বিন মাইমনের ছাত্রদের একজন ছিলেন। তিনি দর্শনে পাণ্ডিত্য অর্জন করেন। তিনিও ছিলেন ইসলামী দর্শনের অন্যতম খ্যাতিমান মনীষী ফারাবি ও ইবনে সিনার শিষ্যদের একজন।
এছাড়া ফারাবির আরেক ভক্ত ইউসুফ বিন ইয়াহবে তার তাবাল নফুস বইতে, যা নীতিশাস্ত্রের একটি বই, তাতে সরাসরি ফারাবির বইয়ের বড় অংশ উদ্ধৃত এবং বর্ণনা করেছেন। তিনি দর্শন, যুক্তিবিদ্যা, এমনকি সঙ্গীতে ফারাবির কাজের অনেক কিছু এবং বৈচিত্র্যময় অংশের পুনরাবৃত্তি করেছেন, যা ফারাবির প্রতি তাঁর শ্রদ্ধা ও বিশ্বাসের প্রমাণ বহন করে। তো শ্রোতাবন্ধুরা, অমর মনীষী আল ফারাবির জীবন ইতিহাস নিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে।
নারী মানব ফুল।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন। নারী মানব ফুল শীর্ষক সমাজ ও পরিবারে নারীর আদর্শ ভূমিকা বিষয়ক ধারাবাহিক আলোচনার সপ্তম পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এই পর্ব উপস্থাপনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মা যেন এক সূর্য, স্নেহের উত্তাপ তার প্রখর, তার মমতার আলোয় ভরে থাকে ঘর, তার ভালোবাসার তাপে বেড়ে ওঠে ছেলে মেয়েরা, তার ভালোবাসা অশেষ, কঠিন কষ্টেও পারে না ভুলতে মায়েরা স্বামী সন্তান আর ঘর, তার সংস্পর্শে কেউ যেন নয় পর, আলোর প্রদীপের মতো নিজেকে করেন নিঃশেষ, মায়ের আঁচলের নিচেই সন্তানের প্রথম বিদ্যালয়, স্মৃতিতে চির অক্ষয়, মাই শেখাই ভাষার প্রথম অক্ষর, দয়া আর বিনয়েরও প্রথম পাঠ এখানে, সুস্থ মায়ের সুস্থ শিক্ষাই গড়ে ওঠে সুশীল প্রজন্ম অনন্য উচ্চতায়, এসো সবে প্রথম শিক্ষকে করি অশেষ সালাম, বিধাতার নিয়োগ করা প্রথম শিক্ষকে, বিধাতার প্রশিক্ষিত শিক্ষকে সালাম হে সর্বোত্তম পেশাজীবী গর্ভধারিণী ও স্তন্যদাতা, সালাম হে সবার প্রশান্তিদাতা, সন্তানকে দিয়ে মমতাময় সময় নিজেকে তিলে তিলে করে ক্ষয়, অবশেষে একদিন হারিয়ে যায় অথচ তাঁরই পায়ের নিচে বয়ে যায় স্বর্গ ও সভ্যতার বহমান ধারা উদ্যম।
নারীকে একসময় মনে করা হতো পশুতুল্য বা নিকৃষ্ট প্রাণী। ইসলাম নারীর প্রতি এমন সব ধারণা বাতিল করে দিয়ে তাকে দিয়েছে মানুষের সম্মান। মেয়েদের পছন্দের বাইরে তাদের বিয়ে দেয়া যাবে না বলে বিধান দিয়েছে ইসলাম। ইসলামই ঘোষণা করেছে যে কন্যা সন্তান জন্ম নেয়া কলঙ্কের বিষয় নয়, বরং কন্যা সন্তানকে লালনকারী বাবা মা হবেন জান্নাতের অধিকারী। ইসলাম নারীকে দিয়েছে ব্যক্তিত্ব এবং মালিকানার অধিকার সহ সুনির্দিষ্ট নানা অধিকার। নারী হচ্ছে মানব প্রজন্মকে শিক্ষিত করার মৌলিক ও অনন্য গৌরবের অধিকারী। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মহতি দায়িত্ব। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে সুগন্ধি ফুল বা লতা পাতার সঙ্গে তুলনা করে বলেছেন, তারা পাহলোয়ান নন, শিশু সন্তানদের প্রতিপালনের জন্য মায়ের সাহচর্য ও সঙ্গ এবং তাদের পুষ্টির জন্য মায়ের দুধের গুরুত্ব অপরিসীম। শৈশবের প্রাথমিক পর্যায়ে মায়ের দুধই শিশুর জন্য পরিপূর্ণ খাদ্য। সন্তান ও স্বামীর যত্ন নেয় স্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে ইসলাম ধর্ম নারীকে বিশেষ মর্যাদা দিয়েছে। নারীর মাতৃ সুলভ স্নেহ ও মমতা এবং বিশেষ যত্ন পরিবারের সবাইকে যোগায় প্রশান্তি।
মহান আল্লাহ সূরা রুমের ২১ নম্বর আয়াতে বলেছেন, আল্লাহর আরেক নিদর্শন বা দয়া এই যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শনাবলী রয়েছে। পরিবারে মায়েদের স্নেহ মমতার অসাধারণ ভূমিকার প্রভাব পড়ে সর্বত্র। পরিবারের সব সদস্য মায়ের মমতার প্রভাবেই পরস্পরের প্রতি হয়ে ওঠেন সহৃদয় ও আন্তরিক। পিতা যে উৎসাহ ও উদ্দীপনা নিয়ে সন্তানের প্রতি সর্বোত্তম দায়িত্ব পালনের চেষ্টা করে যান, তাতে রয়েছে মায়ের তথা স্ত্রীর যোগান ও প্রশান্তি আর প্রেরণার ভূমিকা। মায়ের ভালোবাসা থেকেই সন্তানরা ভালোবাসতে শেখে সমাজের অন্য সদস্যদের, এবং এভাবে তারা হয়ে ওঠে সমাজের দায়িত্বশীল সুনাগরিক।
কোনো নারীর যদি সন্তান নাও থাকে, তার মধ্যেও থাকে প্রবল মাতৃস্নেহ। মহানবীর হাদিসে বলা হয়েছে, মায়ের পায়ের নিচে রয়েছে সন্তানের বেহেশত। সন্তানের প্রতি মায়েদের মমত্ববোধের পবিত্রতা পবিত্র কোরআনে বর্ণিত মুসানবীর মায়ের ইতিহাসেও হয়েছে প্রতিফলিত। মুসানবীকে তার মা জন্ম দিয়েছিলেন এমন এক ভয়াবহ সময়ে, যখন বনে ইসরায়েলে কোনো পুত্র সন্তান জন্ম নিলেই ফেরাউনের নির্দেশে তাকে হত্যা করা হতো। মুসানবীর মা এই আতঙ্কের মধ্যে ছিলেন যে কোনো মুহূর্তে ফেরাউনের গুপ্তচররা হয়তো জেনে যাবে মুসার জন্মের ঘটনা, আর তখনই প্রাণ হারাবে তার নবজাতক পুত্র।
সূরা কাসাসের সপ্তম আয়াতে মহান আল্লাহ বলেছেন, আমি মুসা জননীকে তার অন্তরে আদেশ পাঠালাম যে তাকে স্তন্যদান করতে থাকো। অতঃপর যখন তুমি তার সম্পর্কে বিপদের কথা, ফেরাউনের অনিষ্ঠের আশঙ্কা করো, তখন তাকে দরিয়ায় নিক্ষেপ করো এবং ভয় করো না, দুঃখ করো না। আমি অবশ্যই তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে পয়গম্বরগণের একজন করব। মুসা নবীর মা হৃদয়ে খোদাই আদেশ পেয়ে বিস্মিত হলেন এবং এই ভেবে হয়রান হলেন যে কিভাবে নবজাতককে দরিয়ায় ভাসিয়ে দেব। সন্তানের প্রতি স্নেহের দরিয়ার ঢেউ তখন তার মাতৃরূপ সাগরের মাঝেই আছড়ে পড়ছিল। ভেবে আকুল হলেন কি করা যায়। কিন্তু যেহেতু তিনি ছিলেন আল্লাহর অনুগত খোদাভীরু নারী ও মহান আল্লাহর ওয়াদার প্রতি বিশ্বাসী, তাই তিনি আল্লাহর নির্দেশকেই প্রাধান্য দিয়ে একটি সিন্দুক বানিয়ে নবজাতক সন্তানকে তাতে রেখে ভাসিয়ে দিলেন তা দরিয়ায়। ছোট্ট সেই বাক্স যখন ফেরাউনের প্রাসাদের ঘাটের কাছে ভিড়ল, তখন সেটা তার স্ত্রীর চোখে পড়ল। আসিয়া বহুকাল ধরে ফেরাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও তার কোনো সন্তান ছিল না। তিনি এই নবজাতক দেখে খুশি হলেন। এর পরের ঘটনা আমরা শুনব খানিক মিউজিক বিরতির পর।
ফেরাউনের প্রাসাদের ঘাটে ভেসে আসা সিন্ধুকে অপরূপ সুন্দর ও লাবণ্যময় শিশুকে দেখে যে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন বন্ধা নারী বিবি আসিয়া, তা পবিত্র কোরআনের সূরা কাসাসের ৭ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এভাবে, ফেরাউনের স্ত্রী বলল, এই শিশু আমার ও তোমার নয়নমণি, তাকে হত্যা করো না। এ আমাদের উপকারে আসতে পারে, অথবা আমরা তাকে পুত্র করে নিতে পারি। প্রকৃতপক্ষে মুসার ভবিষ্যৎ ও ফেরাউনের পরিণাম সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। এভাবে দেখা যায় যে স্থানটি ছিল মুসার জন্য সবচেয়ে বিপজ্জনক, মহান আল্লাহর অপরাজয় ইচ্ছাই সেই ঘর বা স্থানটি হল মুসার জন্য নিরাপদতম আশ্রয়। মহান আল্লাহ বিবি আসিয়ার হৃদয়ে মাতৃত্বের অশেষ স্নেহ জাগিয়ে দেয়। তার বাধার কারণে ফেরাউনের সেনা বা প্রহরীরা মুসাকে হত্যা করতে পারেনি। এভাবেই মহান আল্লাহ তার ক্ষমতার নিদর্শনকে আবারও তুলে ধরেন বিশ্ববাসীর কাছে স্পষ্টভাবে। অর্থাৎ মুসার মা ও বিবি আসিয়া দুজনেরই মাতৃত্বের অনন্য রূপ এভাবেই তুলে ধরলেন মহান আল্লাহ, এবং আল্লাহর ইচ্ছাই যে সবকিছুর উপর বিজয়ী হয় তাও স্পষ্ট করলেন।
তো শ্রোতা ভাই বোনেরা, নারী মানব ফুল শীর্ষক আমাদের এ সপ্তাহের আলোচনার সময় ফুরিয়ে এলো। কথা হবে আবারও আগামী আসরে, আশা করছি তখনও আপনাদের সঙ্গ পাব। যারা সঙ্গ দিলেন এতক্ষণ তাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। রং ধনু,
রংধনু আসরের কাছের ও দূরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো এবং সুস্থ আছো। প্রত্যেক সপ্তাহের মতো রংধনুর আসর সাজিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই মোল্লা নাসিরউদ্দিন হোজ্জার নাম শুনেছ। তার পূর্ণ নাম নাসিরউদ্দিন মাহমুদ আল খাই। মধ্যযুগে আনুমানিক ত্রয়োদশ শতকে তিনি তুরস্কের খোর্ত গ্রামে জন্মগ্রহণ করেন। তবে সেলজুক শাসনামলে তিনি ইরানের বৃহত্তর খোরাসানে বসবাস করতেন।
অবশ্য মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়ার বেশ কয়েকটি দেশ নাসিরউদ্দিনকে তাদের দেশের লোক বলে দাবি করে। উজবেকিস্তান, আজারবাইজান আর আফগানিস্তান হোজ্জাকে তাদের লোক বলে দাবি করলেও কেবল তুরস্কের আকসেইর শহরেই প্রতি বছর জুলাই মাসের 5-10 পর্যন্ত আন্তর্জাতিক নাসিরউদ্দিন হোজ্জা উৎসব পালন করা হয়ে থাকে।
মোল্লা নাসিরউদ্দিন হোজ্জার সম্পর্কে পাওয়া তথ্য থেকে জানা যায় তিনি খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন। ধর্ম বিষয়ে উঁচু পণ্ডিত হওয়ার কারণে মানুষ তার কাছে পরামর্শের জন্য আসত বলে জানা যায়। জীবদ্দশায় মানুষকে তিনি শুধু পরামর্শ দিয়ে ক্রান্ত হতেন না, একদম হাতে কলমে কাউকে শিক্ষা দিয়ে দিতেন। বাস্তব জীবনে অর্থ উপার্জনের জন্য তার পেশা কী ছিল সে ব্যাপারে গবেষকরা সন্দিহান। নাসিরউদ্দিন হোজ্জা বাস্তবে একজন সুফি সাধক ছিলেন বলেও ধারণা করেন অনেকেই। তার গল্পের মধ্যে লুকিয়ে থাকা অনেক বাণী সুফিবাদ থেকে অনুপ্রাণিত বলে প্রমাণ পাওয়া যায়। সমাজে প্রচলিত সত্যের প্রতি কটাক্ষ।
মোল্লা নাসরুদ্দিন হোজ্জা ছিলেন একজন বেটে মানুষ। মাথায় পাগড়ি আর গায়ে জুব্বা পরে একটা গাধার উপর চড়ে তিনি ঘুরে বেড়াতেন। হোজ্জাকে নিয়ে 1000-এরও বেশি গল্প চালু আছে। নাসিরুদ্দিনের উপস্থিত বুদ্ধি ও বিজ্ঞতার খ্যাতি দেশ ও কালের সীমানা ছাড়িয়েছে, যদিও কোনো কোনো গল্পে তাকে পাওয়া যায় বোকা ও নেহাতি সাদা সিধে মানুষ হিসেবে। ফলে নাসিরুদ্দিন মহা বুদ্ধিমান নাকি মহা বোকা ছিলেন তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। তবে আসল ঘটনা যাই হোক, নাসিরুদ্দিনের গল্পগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে নির্মল আনন্দ যুগিয়ে আসছে।
বন্ধুরা, রংধনু আসরের আজকের পর্বে আমরা বিখ্যাত সেই মানুষটির মজার কয়েকটি ঘটনা শোনাব, আর সবশেষে থাকবে একটি গান। আমাদের আজকের অনুষ্ঠানটিও গ্রন্থনা ও প্রযোজনা করেছেন আশরাফুর রহমান। তাহলে প্রথমেই গল্পগুলো শোনা যাক।
মোল্লা নাসরুদ্দিন যে এলাকায় বাস করতেন সেখানকার লোকজন বেশ কিছুদিন ধরেই তাকে অনুরোধ জানাচ্ছিল যে তাদের স্কুলে গিয়ে ছাত্রদের উদ্দেশ্যে কিছু জ্ঞানের কথা শোনাতে হবে। ওদের অনুরোধ ফেলতে না পেরে হোজ্জা শেষমেশ গেল স্কুলে। তারপর উপস্থিত ছাত্রদের উদ্দেশ্য করে হোজ্জা বললেন, আমি আজ তোমাদের যা বলতে চাই তা কি তোমরা জানো?
খুব স্বাভাবিকভাবেই ছাত্ররা জবাব দিল, না মোল্লা সাহেব, আমরা কেউই জানি না আপনি কি বলবেন।
হোজ্জা তখন বললেন, জানোই না যখন তখন আর জেনে কি হবে।
এই কথা বলে হোজ্জা গট গট করে হেঁটে চলে আসলো। পরের সপ্তাহে স্কুল থেকে আবার কয়েকজন এলো হোজ্জাকে নিয়ে যেতে। হোজ্জা আবারও ওদের সামনে গিয়ে বললেন, আমি আজ তোমাদের যা বলতে চাই তা কি তোমরা জানো?
এবার কিন্তু ছাত্ররা খুব সাবধান। ওরা সবাই একসঙ্গে বলল, জি মোল্লা সাহেব, আমরা সবাই জানি আপনি কি বলবেন।
হোজ্জা তখন বললেন, জানোই যখন তখন আর আমার বলার দরকার কি।
এই কথা বলে হোজ্জা আবার গটগট করে হেঁটে চলে আসলো। তবে স্কুলের ছাত্ররাও দম্বার পাত্র নয়। ওরা করল কি, পরের সপ্তাহে আবারও হোজ্জাকে ধরে নিয়ে গেল ওদের উদ্দেশ্যে কিছু বলার জন্য।
হোজ্জা এবারও ওদের সামনে গিয়ে বলল, আমি আজ তোমাদের যা বলতে চাই তা কি তোমরা জানো?
ছাত্রদের মধ্যে কেউ কেউ বলল, জি মোল্লা সাহেব জানি, আর কেউ কেউ বলল, না মোল্লা সাহেব জানি না। ভাবখানা এমন, এবার বাচাধন কোথায় যাবে।
কিন্তু হোজ্জাও দম্বার পাত্র না। তিনি বললেন, তোমাদের মধ্যে যারা জানো তারা এক কাজ করো, কাজটি হলো যারা জানো না তাদের জন্য তা জানিয়ে দাও। এই কথা বলে আবার হোজ্জা গট গট করে হেঁটে বাসায় চলে আসলো।
পাড়ার এক ছেলে মোল্লা নাসরুদ্দিন হোজ্জার কাছে অঙ্ক বুঝতে এসেছে। হোজ্জা আবার অঙ্কে একেবারে অঙ্ক, তাই বলে ছেলেটির কাছে ছোট হতে চাচ্ছিল না সে। নিজের দুর্বলতা গোপন করে হোজ্জা বিজ্ঞের মতো বললেন, বল কোন অঙ্কটা বুঝতে পারছিস না।
ছেলেটা বলল, একটা ঝুড়িতে 50টা কমলা লেবু ছিল, 15 জন ছাত্রকে সমান ভাগ করে দিতে হবে। ঝুড়ি খুলে দেখা গেল তার মধ্যে 10টা কমলা লেবু পচে গেছে। তাহলে কয়টা কমলা লেবু কম বা বেশি হবে?
একটু মাথা চুলকে হোজ্জা বললেন, অঙ্কটা কে দিয়েছে রে?
ছেলে জবাব দিল, স্কুলের মাস্টার মশাই।
হোজ্জা রেগে বললেন, তোর কেমন স্কুল রে, এমন বাজে অঙ্ক দিয়েছে? আর তোর মাস্টার মশাইয়ের জ্ঞান বুদ্ধি একেবারেই নেই। আমাদের ছেলেবেলায় এরকম অঙ্ক কখনো দিত না। আমাদের অঙ্ক থাকতো আপেল নিয়ে, কমলা লেবু তো পচবেই, আপেল হলে পচত না, আর অঙ্কটাও তাহলে সোজা হয়ে যেত। যেমন তোর পচা মাস্টার তেমনি তোর পচা অঙ্ক। এখন কেটে পড় দেখি, পচা কমলা লেবুর বিশ্রী গন্ধ বেরোচ্ছে।
ছেলেটা আর কি করে, অঙ্ক না করে বাড়ি ফিরে গেল।
হোজ্জা আর তার এক বন্ধু
একবার এক হোটেলে ঢুকলো কিছু খাওয়ার জন্য। খাওয়ার শেষে হিসেব করে দেখল যে দুই গ্লাস দুধ খাওয়ার মতো টাকা ওদের হাতে নেই, তাই দুজনের জন্য এক গ্লাস দুধ চাইল। দুধ আসার পর হুজ্জার বন্ধুটি বলল, ভাই তুমি আগে অর্ধেকটা খেয়ে ফেলো।
হুজ্জা জানতে চাইল, আচ্ছা কেন?
বন্ধুটি বলল, আমি আবার চিনি ছাড়া দুধ খেতে পারি না, অথচ একজনের খাওয়ার মতোই চিনি আছে আমার কাছে, তাই বলছিলাম যে তুমি অর্ধেকটা খেয়ে নিলে বাকিটা আমি চিনি দিয়ে খাবো।
চিনি না দেয়াই হুজ্জা মনে মনে রেগে গেল। সে তার বন্ধুকে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিল। হুজ্জা তখন গ্লাসটাই অনেকটা লবণ ঢেলে বলল, তাহলে আমার অর্ধেক ভাগটা আমি লবণ দিয়ে খেয়ে নিলাম, বাকিটা তুমি চিনি মিশিয়ে মিষ্টি করে খেয়ে।
নাসরুদ্দিন হুজ্জা তখন কাজী, বিচার আচার করেন। একদিন বিচারে বসেছেন, বাদী মামলার আসামির সম্পর্কে যেসব অভিযোগ করছেন হুজ্জা তা মনোযোগ দিয়ে শুনছেন। বাদীর বলা শেষ হয়ে গেলে মাথা ঝাঁকিয়ে বললেন, তোমার কথাই ঠিক।
এ কথা শুনে আসামি বলে উঠল, হুজুর আমার কিছু কথা ছিল। হুজ্জা বললেন, ঠিক আছে বলো, তুমি কি বলতে চাও? আসামির বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর হুজ্জা বললেন, ঠিক।
হুজ্জার স্ত্রী পর্দার আড়ালে এতক্ষণ সব কথা শুনছিলেন। বিরক্ত হয়ে স্বামীকে তিনি বললেন, দুইজনের কথাই ঠিক হয় কিভাবে? হয় আসামির কথা ঠিক, না হয় বাদীর কথা ঠিক।
হুজ্জা স্ত্রীর দিকে ফিরে হাসি দিয়ে বললেন, তোমার কথাই ঠিক। একদিন হুজ্জা বাজার থেকে গরুর কলিজা কিনে আস বাসায় যাচ্ছিল। দোকানদার একটা কাগজে তাকে কলিজা ভুনা করার পদ্ধতি লিখে দিয়েছিল, যাতে বাসায় গিয়ে রান্না করতে পারেন। হঠাৎ একটি পাঁচ পাখি উড়ে এসে কলিজার ব্যাগটা ছিনিয়ে নিয়ে উড়ে চলে গেল। এ সময় হুজ্জা চেঁচিয়ে বলল, আরে বোকা, কলিজা নিয়ে গেলে কি হবে? প্রস্তুত প্রণালী তো আমার হাতে।
বন্ধুরা, তোমরা হয়তো শুনেছ যে স্ত্রীকে বোকা বানিয়ে কিংবা কথার ফাঁদে আটকে ফেলে বেশ মজা নিতেন হুজ্জা। একবার হুজ্জা বাজার থেকে এক সের মাংস নিয়ে এলেন, তার স্ত্রীকে বললেন কাবাব বানিয়ে দিতে। স্ত্রী কাবাব বানিয়ে হুজ্জা ফিরে আসার আগেই খেয়ে নিলেন সব কয়টা। হুজ্জা ফিরে এলে দোষ দিলেন বিড়ালের, হুজ্জাও কম যান না। বিড়ালকে ধরে নিয়ে দাঁড়ি পাল্লায় দিলেন, মেপে দেখা গেল বিড়ালের ওজন এক সের। হুজ্জা তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, এই যদি বিড়াল হয় তবে মাংস কোথায়, আর এটাই যদি মাংস হয় তবে বিড়াল কোথায়?
একবার নাসিরুদ্দিন হুজ্জা অসুস্থ হওয়া স্ত্রীকে বলল গাধাটাকে খাবার দিতে। স্ত্রী গাধাকে খাবার দিতে অস্বীকার করল। দুজনের মধ্যে এ নিয়ে তুমুল ঝগড়া শুরু হলো। ঝগড়ার শেষে তারা সিদ্ধান্ত নিল, দুজনের মধ্যে যে আগে কথা বলবে সেই গাধাকে খাবার খাওয়াবে। বাজিতে জেতার আশায় তারা কেউ কারোর সাথে কথা বলল না।
ওই দিনই বিকেলে হুজ্জার স্ত্রী বাইরে গেল। এ সময় ঘরে একটা চোর ঢুকল। হুজ্জা ঘরেই ছিল, কিন্তু বাজিতে হেরে যাওয়ার ভয়ে সে চোরকে কিচ্ছু বলল না। চোর নির্বিঘ্নে ঘরের সব কিছু নিয়ে চলে গেল। হুজ্জার স্ত্রী বাসায় ফিরে এসে যখন দেখল সব কিছু খালি, তখন চিৎকার দিয়ে বলল, হায় আল্লাহ, এ কি হলো, ঘরে চোর এসেছিল নাকি?
হুজ্জা স্ত্রীর কথার কোনো উত্তর না দিয়ে খুশিতে লাফিয়ে উঠল, আমি বাজিতে জিতে গেছি, এখন গাধাকে খাওয়ানোর দায়িত্ব তোমাকেই পালন করতে হবে।
শিশু কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে একটি গান। লাল ফড়িং শিরোনামের গানটি লিখেছেন এবং সুর করেছেন আমিরুল মোমিনিন মানিক, আর গেয়েছে সমন্বিত সাংস্কৃতিক সংসদের শিশু শিল্পী সাবা, ইমন, তাহিয়া, স্বাধীন, রুবাইয়াত ও জান্না।
তো বন্ধুরা, তোমরা গানটি শুনতে থাকো, আর আমরা বিদায় নিই রংধনুর আজকের আসর থেকে।
বলে প্রজাপতিকে, সৃষ্টিকে করেছে তোমায়। প্রজাপতি হেসে বলে, তোমার প্রভু যিনি বানিয়েছেন আমায়। লাল ফড়িং বলে প্রজাপতিকে, সৃষ্টিকে করেছে তোমায়। প্রজাপতি হেসে বলে, তোমার প্রভু যিনি বানিয়েছেন আমায়। La 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 he 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 la 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 akashir rong holo brishti ke bole janoki prabhur naam brishti pe khumle midu heshe bole hridaye khudar karam আকাশের রং হলো বৃষ্টিকে বলে জানকী প্রভুর নাম বৃষ্টি পে খুম মেলে মৃদু হেসে বলে হৃদয়ে খোদার কালাম ফুল পাখি তরুলতা সবাই বাজে আল্লাহ স্নেহের ছায়ায় প্রজাপতি হেসে বলে তোমার প্রভু যিনি বানিয়েছেন আমায় লাল ফড়িং বলে প্রজাপতিকে সৃষ্টিকে করেছে তোমায় প্রজাপতি হেসে বলে তোমার প্রভু যিনি বানিয়েছেন আমায় লা 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 হে 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 লা শ্রেষ্ঠ নবীর কি নাম কাকাতুয়া পাঠ করে দরুদ শরীফ রাসূলকে জানায় সালাম জিরা প্রশ্ন করে কাকাতুয়াকে শ্রেষ্ঠ নবীর কি নাম কাকাতুয়া পাঠ করে দরুদ শরীফ রাসূলকে জানায় সালাম ফড়িং প্রজাপতি কিংবা আকাশ প্রভুর রহমত চায় প্রজাপতি হেসে বলে তোমার প্রভু যিনি বানিয়েছেন আমায় লাল ফড়িং বলে প্রজাপতিকে সৃষ্টিকে করেছে তোমায় প্রজাপতি হেসে বলে তোমার প্রভু যিনি বানিয়েছেন আমায়
আদর্শ মানুষ গড়ার কৌশল।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক নতুন ধারাবাহিক আলোচনার সপ্তম পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
জীবনে নামকরণ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ব্যক্তির নাম তার বাহ্যিক পরিচয়ের বাইরেও মানুষের কাছে সুপ্ত অনেক গভীর অর্থ অনেক সময় তুলে ধরে অব্যাহত সামাজিক সম্পর্কের সুবাদে। এভাবে মানুষের নাম সময়ের পরিক্রমায় পূর্ণতাকামী বা অধিকতর পরিপূর্ণ রূপ পেতে থাকে। হৃদয়ের গভীর থেকে উঠে আসা মানুষের এক একটি নাম একে অপরের কাছে অনেক সময় স্মৃতির আর্কাইভ থেকে তুলে ধরে অনেক স্মৃতি ও প্রভাব ফেলে পরস্পরের মনন ও আচরণে। নানা ধরনের পছন্দ বা বাত বিচার বিশ্লেষণ ও ঝোঁক প্রবণতারও মাধ্যম হয়ে ওঠে মানুষের নাম। নাম কাউকে না দেখার অপূর্ণতা মিটিয়ে দেয় এবং খুব কাছ থেকে তার ব্যক্তিত্ব সম্পর্কে না জানার তথ্যগত ঘাটতিগুলো মিটিয়ে দেয়। কেবল তার নাম শুনে আমাদের সমস্ত কল্পনা ও ধারণার পাখাগুলো এই ব্যক্তির নানা গুণ আর বৈশিষ্ট্যের এক পরিপূর্ণ ছবি আমাদের কাছে তুলে ধরে।
মানুষ সন্তানদের জন্য যদি খুব সুন্দর নাম বাছাই করতে পারে, তাহলে তা তাদের শিক্ষণ বা প্রশিক্ষণ এবং তাদের মন মানসিকতার উপরও বেশ জোরালো প্রভাব রাখতে সক্ষম। একটি সুন্দর নাম পাবার অধিকার বাবা মায়ের উপর সন্তানদের অন্যতম প্রধান অধিকার। এটি তার প্রশিক্ষণের জন্য ও সুসন্তান হিসেবে গড়ে ওঠার জন্য খুবই জরুরি। উচ্চতর চিন্তা চেতনার আলোকে সন্তানের জন্য সুন্দর ও উপযুক্ত নাম বাছাই করা ইসলামের দৃষ্টিতে বাবা মায়ের জন্য অন্যতম প্রধান বা জরুরি কর্তব্য। একটি সুন্দর নামে কাউকে ডাকা বা আহ্বানের কারণে ওই ব্যক্তির নিজেকে ওই সুন্দর নামের বাস্তবতা ও অর্থগুলোর সঙ্গে যথাসম্ভব বেশি মানিয়ে চলার চেষ্টা করে, এমনকি সে নিজেকে ওই সুন্দর নামের আদর্শ দৃষ্টান্ত হিসেবেও ভাবার চেষ্টা করে। একটি সুন্দর ও উপযুক্ত নাম সন্তানকে ভাবতে শেখায় যে সে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের অধিকারী ও বিশেষ গুরুত্বের অধিকারী, আর এ বিষয়টি শিশুর মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এবং তার মনোবল থাকে সুস্থ ও প্রভাবদায়ক বা কার্যক্ষম।
মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয়েজ অঙ্গরাজ্যের নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের এক গবেষণায় বলা হয়েছে, একটি সুন্দর ও শ্রুতিমধুর নাম যে কেবল ব্যক্তির আত্মবিশ্বাসের চেতনা বাড়িয়ে দেয় তা নয়, একই সঙ্গে অন্যরাও অপেক্ষাকৃত বেশি ইতিবাচক দৃষ্টিতে তাকে দেখতে থাকে। এ প্রসঙ্গে ওই গবেষক টিমের সুপারভাইজার ডেভিড ফিলিও বলেছেন, যে পদ্ধতিতে আমাদের ডাকা হয় তা একটি সংকেত বা প্রতীক এবং একটি দর্পণ। আসলে নাম একটি ভিজিটিং কার্ডের মতো, যা আমাদের ভেতরকার ব্যক্তিত্বগুলোর পরিচয় তুলে ধরে। একটি নামের যে সুর বা ধ্বনি রয়েছে তা আমাদের সম্পর্কে অন্যদের আচরণ ও বিচার বিশ্লেষণে সরাসরি প্রভাব রাখে। তিনি আরো বলেছেন, একজন ছেলের নাম যদি অনেকটা বালিকাদের নামের মতো কিচ্ছু হয় তাহলে তা ওই ছেলের নিরাপত্তার অনুভূতিতে নানা ধরনের মারাত্মক সমস্যা সৃষ্টি করবে। এছাড়াও খুব বেশি মৌলিক নাম বা খানদানি নাম কিংবা দুর্লভ নাম ব্যাপক ভিন্ন ধর্মী বৈশিষ্ট্যের মানুষ গড়ে তুলবে।
গবেষকরা 1,700 অক্ষরের মিশ্রণ ও ধ্বনি বিশ্লেষণ করে দেখেছেন যে মেয়েদের জন্য খুব শ্রুতিমধুর নাম রাখা হলে তাদের মধ্যে বেশি মাত্রায় নারীর ব্যক্তিত্বগুলো ও অপেক্ষাকৃত বেশি কোমল বা সূক্ষ্ম ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলো দেখা যায়। অন্যদিকে তাদের নাম যদি মেয়ে বা বালিকাদের নামের অনুরূপ না হয়, বরং তাদের নাম ছেলে বা বালকদের নামের অনুরূপ রাখা হয় কিংবা অপ্রচলিত ধরনের কোনো নাম রাখা হয়, তাহলে তা তাদের ব্যক্তিত্বকে বেশি রুক্ষ এবং কঠোর প্রকৃতির করবে। এভাবে দেখা যায় বিজ্ঞান সেই বিষয়কে আধুনিক যুগে স্বীকৃতি দিচ্ছে যা ইসলাম আজ থেকে প্রায় 1400 বছর আগেই বলে রেখেছে। ইসলাম মানুষের জীবনের সবকিছু ও জীবনের খুব সূক্ষ্ম দিকগুলো, যেমন জন্মলাভের আগের প্রক্রিয়া থেকে মৃত্যুর পরের বিষয়ে দিক নির্দেশনা দিয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানের জন্য সর্বপ্রথম উপহার হল তার জন্য সুন্দর নাম বাছাই, তাই সন্তানের জন্য সর্বোত্তম নাম বাছাই করবে।
শিশুকে ধর্মসহ নানা বিষয়ে শিক্ষা দেয়া যেমন জরুরি, তেমনই তার একটি সুন্দর ইসলামী ধারার ঐতিহ্যবাহী নাম রাখাও বাবা মায়ের জন্য জরুরি কর্তব্য। সুন্দর নাম শিশুর ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা বৃদ্ধির পাশাপাশি পরিবারের চিন্তাধারা ও আগ্রহের বিষয়টিও ফুটিয়ে তোলে। শিশুর এমন অর্থপূর্ণ নাম রাখা উচিত যাতে খাঁটি ইসলামী সংস্কৃতির ও ইসলামের বার্তা ফুটে ওঠে। সুন্দর নাম সন্তানের উপর ব্যাপক প্রভাব ফেলে থাকে, বিশেষ করে সন্তান এতে বেশি বেশি ভালো কাজ করতে উৎসাহী হয় এবং তার মধ্যে প্রত্যাশিত আদর্শগুলোর প্রতি আগ্রহ জন্মে। অন্যদিকে অবমাননাকর নাম ও তিরস্কারপূর্ণ নাম সন্তানের মধ্যে নেতিবাচক প্রবণতা, বিচ্ছিন্নতা বা একাকিত্ব, প্রতিশোধ প্রবণতা এবং হিংস্রতা ও সহিংসতার মনোভাব সৃষ্টি করে। হযরত ইমাম বাকির আলাইহিসসালাম বলেছেন,
সেই সব নামই সবচেয়ে প্রিয় যেসব নাম আল্লাহর দাসত্বের অর্থ তুলে ধরে, এবং সেসবের মধ্যে শ্রেষ্ঠ নামগুলো হল নবীদের নাম। মুসলিম ও এমনকি অমুসলিম দেশগুলোতেও তাদের প্রিয় মহানবীর নাম মোহাম্মদ হচ্ছে বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় নাম। ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান বিভাগ জানিয়েছে মুহাম্মদ সবচেয়ে জনপ্রিয় প্রচলিত নাম। ব্রিটেনের নবজাতকদের মধ্যেও এ নাম তাঁর শীর্ষ অবস্থান ধরে রেখেছে। মহান ব্যক্তিত্ব বা মহাপুরুষদের নামকে সন্তানের নাম হিসেবে বাছাইকরণ তাদের মধ্যে জন্ম দেয় নম্রতার অনুভূতি, এবং তারা যত বেশি সম্ভব এই মহাপুরুষদের ব্যক্তিত্বের সাথে নিজ ব্যক্তিত্বের সমন্বয় ঘটার চেষ্টা করে ও পবিত্র এইসব নামের মর্যাদা রক্ষার জন্য সচেষ্ট থাকে।
ইতিহাসখ্যাত চরিত্র হুর ইবনে ইয়াজিদের কথা অনেকেই শুনেছেন। তার হুর নামের অর্থ মুক্ত। তিনি ইয়াজিদ বাহিনীর বড় জেনারেল ছিলেন, কিন্তু যখন দেখলেন তার কমান্ডাররা যুদ্ধ বাঁধিয়ে ইমাম হুসাইনকে শহীদ করতে চায়, তখন তিনি আশুরার দিন তওবা করে ইমামের শিবিরে যোগ দেন এবং ইমামের বাহিনীর পক্ষে যুদ্ধ করে সর্বপ্রথম সুখী হন। এ সময় ইমাম হোসাইন আলাইহিসালাম তার পবিত্র হাত দিয়ে রক্তাপ্লুত হুরের চেহারা থেকে রক্ত মুছে দিয়ে বলেন, বাহ বাহ, কি চমৎকার কাজ করেছ হে হুর, তুমি এমন মুক্তভাবে মরেছ যে দুনিয়া ও আখিরাতে তুমি মুক্ত হিসেবে অভিহিত হবে। আল্লাহর শপথ, তোমার মা তোমার নাম হুর বা মুক্ত স্বাধীন রেখে ভুল করেননি। আল্লাহর শপথ, তুমি দুনিয়াতে মুক্ত মানব ছিলে এবং পরকালেও সৌভাগ্যের অধিকারীদের অন্যতম হবে। সুন্দর নামের প্রভাব কেবল ইহকালে নয় পরকালেও বজায় থাকে। তো শ্রোতা ভাই বোনেরা, আদর্শ মানুষ গড়ার শিক্ষা ও কৌশলের বিষয়ে আমরা আরো কথা বলব আগামী পর্বগুলোতে।
আশা করি আগামী পর্বগুলোতেও আপনাদের সঙ্গ পাব।
Թեհրան նախոսում Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։ ইরানি ইসলামাগান